वृंद की जाय, नामाचार्य श्रील हरिदास ठाकुर की जाय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर भक्त वृंद की जाय। श्री श्री राधा कृष्ण गौर गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन की जाय। श्री वृंदावन धाम की जाय, श्री मथुरा धाम की जाय, श्री जगन्नाथपुरी धाम की जाय, श्री मायापुर नवद्वीप धाम की जाय, गंगा माई की जाय, जमुना माई की जाय, भक्ति देवी की जाय, तुलसी महारानी की जाय, हरिनाम संकीर्तन की जाय, समवेत भक्त वृंद की जाय। गौर प्रेमानंदे हरि ऑल ग्लोरी टू द असेंबल्ड डिवोटीज, ऑल ग्लोरी टू द असेंबल्ड डिवोटीज, all glories to the assembled devotees, all glories to Sri Guru and Sri Gauranga, all glories. Namo Vishnu Padaya Krishna Prishaya Bhutale Srimati Bhakti Vedanta Swami Niti Namne Namaste Charishwati Deve Gauravani Pracharane Nirvishesha Shunnavadi Vashtavadi. ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय। नमस्कृत्या नरं चैव नरोत्तमं सरस्वतीं व्यासं ततो नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवती नैष्ठिकी। श्रीमद्भागवतम षष्ठ स्कंध द्वितीय अध्याय श्लोक 42। जर्हि उपारतति तस्मिन् अद्राक्षी पुरुषान् उपलब्धान् प्राक् पवन्दे शिरसा बीजः। जर्हि उपारतति तस्मिन् अद्राक्षी पुरुषान् पुरः उपलब्धान् पवन्दे शिरस्वाद्विजः। जर्हु पारतति तस्मिन् अद्राक्षीत् पुरुषान् पुरः उपलब्धोपलब्धान् पवन्दे शिरसाद्विजः। जर्हु पारतति तस्मिन् अद्राक्षीत् पुरुषान् पुरः उपलब्धोपलब्धान् पवन्दे शिरसाद्विजः। তিনি দেখেছিলেন পুরুষান পুরুষদের, বিষ্ণুদূতদের, পুরহা তার সম্মুখে উপলব্ধ প্রাপ্ত হয়ে উপলব্ধান প্রাপ্ত হয়েছিলেন প্রাক পূর্বে ববদ্বে প্রণতি নিবেদন করেছিলেন শিরসা মস্তকের দ্বারা বিজয়া ব্রাহ্মণ অনুবাদ ছিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অনুবাদ। যখন তার বুদ্ধি এবং মন ভগবানের শ্রীরূপে নিবদ্ধ হয়েছিল তখন ব্রাহ্মণ অজামিল আবার তার সম্মুখে চারজন দিব্য পুরুষকে দেখতে পেয়েছিলেন। তাদের তিনি পূর্বদৃষ্ট চারজন পুরুষ বলে চিনতে পেরে মস্তক অবনত করে প্রণাম করলেন। সকলে বলুন, যখন তার বুদ্ধি এবং মন ভগবানের শ্রীরূপে নিবদ্ধ হয়েছিল তখন ব্রাহ্মণ অজামিল আবার তার সম্মুখে চারজন দিব্য পুরুষকে দেখতে পেলেন। তাদের তিনি পূর্বদৃষ্ট চারজন পুরুষ বলে চিনতে পেরে মস্তক অবনত করে প্রণাম করলেন। তাহলে শ্লোকের অনুগতি বোঝা গেল, কার সম্মুখে বলা হচ্ছে? এটা কখন কি ঘটনাটি হয়েছিল? অজামিলের অজামিলকে বিষ্ণু লুটেরা উদ্ধার করেছে। কারের কাছ থেকে? কেন করেছিল? নারায়ণের নাম করেন। এবং তখন অজামিল এইভাবে আরেকটি সুযোগ পাওয়ায়, অর্থাৎ মৃত্যুমুখ থেকে এইভাবে ফিরে আসার ফলে অজামিল কি করেছিলেন? তিনি হরিদ্বারে গিয়ে ভগবানের আরাধনা করতে এবং এইভাবে ভগবানের আরাধনা, ভগবানের সেবা, ভগবানের ভক্তি করার ফলে অজামিল যখন সম্পূর্ণরূপে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের প্রতি তার দিব্য প্রেম বা শুদ্ধ ভক্তি লাভ করেছিলেন, তখন সেই চারজন বিষ্ণুদূত আবার অজামিলের কাছে এসেছিল। এবং সেই এখানে এই শ্লোকে তাদের কথায় বর্ণনা করা হচ্ছে, অজামিল সেই বিষ্ণুদূতদের দর্শন করে কি করলেন? মস্তক অবনত করে ছড়লেন। ঠিক আছে, তাৎপর্য অজামিলের মন যখন ভগবানের শ্রীরূপে দৃঢ়ভাবে নিবিষ্ট হয়েছিল তখন যে বিষ্ণুদূতেরা তাকে পূর্বে উদ্ধার করেছিলেন তারা আবার তার সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। অজামিলকে তার চিত্ত ভগবানের ধ্যানে নিবিষ্ট করার সুযোগ দেওয়ার জন্য বিষ্ণুদূতেরা কিছুক্ষণের জন্য চলে গিয়েছিলেন। এখন তার ভক্তি পরিপক্ব হওয়ার ফলে তারা তাকে নিয়ে যাওয়ার জন্য ফিরে এসেছিল। সেই বিষ্ণুদূতেরাই যে এসেছেন সেই কথা বুঝতে পেরে অজামিল নতমস্তকে তাদের প্রণতি নিবেদন। অতএব এখানে অজামিলের উপাখ্যান তার পূর্ণরূপ প্রাপ্ত হতে চলেছে। অজামিলের উপাখ্যানটি কিরকম? অজামিল ছিল ব্রাহ্মণের পুত্র এবং শৈশবে অত্যন্ত নিষ্ঠা সহকারে বৈদিক বিধি অনুশীলন করার শিক্ষা অজামিল প্রাপ্ত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে অসৎ সঙ্গের প্রভাবে অজামিল অধঃপতিত হয়। সেই অসৎ সঙ্গটি কিরকম? অত্যন্ত অল্প সময়ের জন্য এক অসৎ সঙ্গ হওয়ার ফলে অজামিলের এইভাবে অধঃপতন। অজামিল যখন তার যুবক বয়স, তখন অজামিল এক শূদ্রার স্ত্রীর সঙ্গে অথবা একজন বারো বনিতার সঙ্গে এক পুরুষের ঘনিষ্ঠ সম্পর্ক দেখতে পায়, এবং তা দেখে অজামিল সেই তাদের প্রতি আকৃষ্ট, সেই ধরনের জীবনের প্রতি আকৃষ্ট। এইভাবে আমরা দেখতে পাই যে অসৎ সঙ্গে প্রভাব কত ভয়ঙ্কর, একটুক্ষণ দেখার ফলে তার এইভাবে তার মন ভগবানের শিকার পদ্ধতি। তখন অজামিল সেই বেশ্যার প্রতি আসক্ত হয় এবং তার ফলে অজামিল নানা রকম পাপ কর্ম করতে ইচ্ছুক। প্রথমে সে তার জন্য চুরি করতে শুরু করে, কেন সে অসতী স্ত্রী, সে তাকে তার নানা রকম চাহিদা, নানা রকম বায়নাটা এবং সেগুলো পূরণ করার জন্য অজামিলের তো অন্য কোনো উপার্জনের সংস্থা ছিল না, উপায় ছিল না, তো অজামিল চুরি করতে শুরু, চুরি করতে করতে তারপরে হাত যখন পেকে যায় তখন সে ডাকাতি করতে শুরু করে। অজামিল এইভাবে তারপরে নরহত্যা করতে শুরু করে, মানুষকে কিছু ধন সম্পদ দিয়ে ছিনিয়ে নেওয়ার জন্য অজামিল মানুষকে হত্যা করতে শুরু করে। এইভাবে ক্রমশ অজামিল অত্যন্ত অসংকোচিত হয়েছে, কিন্তু অজামিলের একটাই সৌভাগ্য ছিল যে অজামিল তার কনিষ্ঠ পুত্রের নাম রেখেছিল নারায়ণ, এবং সে তার কনিষ্ঠ পুত্রের প্রতি অত্যন্ত আকৃষ্ট ছিল, অত্যন্ত আসক্ত ছিল। তাই জন্য অজামিল মৃত্যুর সময় তার পুত্রকে স্মরণ এবং সেই তার পুত্রের নাম যেহেতু নারায়ণ, তাই তাকে তার নাম ধরে যখন ডাকতে শুরু করে তখন অজামিলের নারায়ণের নাম উচ্চারণের ফলে অজামিল তার সমস্ত পাপ থেকে মুক্ত হবে। এটি নামের হরিনামের মহিমা। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, কোন পাপের সাধ্য নামে তত পাপ, কেননা এই নাম ভগবানের থেকে অভিন্ন। নামের আশ্রয়ে যদি গ্রহণ করা হয় সেটা ভগবানের আশ্রয় গ্রহণ করার স্বামী, এবং ভগবান ভগবদ গীতায় যেহেতু বলেছেন যে মাম এবং শরণম গ্রজ, এবং তাহলে অহং তোমার সর্বপাপের মোক্ষই স্বামী মা সূত্রা, তোমাকে আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করবো, এই যে প্রতিশ্রুতি ভগবান দিয়েছেন, নামের আশ্রয় গ্রহণ করলেও সেইভাবে সমস্ত পাপ অভিন্নতার নাম নামি, নাম এবং নামই অভিন্ন। কৃষ্ণ নাম এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই দুয়ের মধ্যে কোন পার্থক্য, কোন ভেদ নেই। সেই জন্য এই নাম যদিও শুদ্ধ নাম অজামিল উচ্চারণ করেনি, অজামিল নাম অজামিলের মুখ থেকে যা বেরিয়েছিল সেটি নাম আভাস, এবং সেই নাম আভাসের ফলে অজামিল তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। এবং তখন বিষ্ণুদূতেরা অজামিলকে নেমে আসে, অজামিলকে উদ্ধার করতে আসে, কারণ যমদূতেরা তখন উপস্থিত হয়ে গেছে, যমদূতেরা অজামিলকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তো সেই যমদূতকে দেখে পরে অজামিল তার পুত্রের নাম স্মরণ করেছিল, কিন্তু তার প্রভাবে এখন বিষ্ণুদূতেরা এসে এবং বিষ্ণুদূতেরা এসে উপস্থিত হওয়ার ফলে বিষ্ণুদূতেরা যমদূতকে সেখান থেকে পরিষ্কার করে, সেখান থেকে দূর করে। এইভাবে অজামিলের জীবনে একটা আমূল পরিবর্তন, অজামিল তখন এইভাবে বিষ্ণুদূতের দ্বারা উদ্ধার লাভের ফলে অজামিল
পরিচারে মাঝে মাঝে ঠিক করবেন যে আমি সারা জীবন একটা পাপ করে আমাকে আমি এইভাবে অজগামী হয়েছি, অসংকোচিত হয়েছে। এখন এই যে নাম আভাস,
ভগবানের নাম উচ্চারণের ফলে আমার যে এই
ভগবানের নাম উচ্চারণের ফলে যে এই অপূর্ব সুযোগ আমি পেলাম, তাহলে এই নাম করার জন্যই বা ভগবানের সেবা করার উদ্দেশ্যে আমি এখন নিজেকে এক সর্বোচ্চভাবে নিযুক্ত করছি। এই মনে করে আজ আমি হরিদ্বারে চলি। কেননা হরিদ্বার হচ্ছে ভগবানের তীর্থ, হরিদ্বার। এখানে হরিদ্বারকে আবার গঙ্গার দ্বার বলে, কেননা গঙ্গা হিমালয় থেকে যখন নিচে নেমে আসে হিমালয়ের পাদদেশে সমতল ভূমিকে স্পর্শ করে, সে হরিদ্বার। হরিধাম ধাম বা বৈকুণ্ঠ লোকের অজমে বৈকুণ্ঠ লোকে পৌঁছতে পারেননি সরাসরি, কিন্তু বৈকুণ্ঠের দ্বারে গিয়ে তিনি কৃষ্ণভক্তি, এবং এইভাবে কৃষ্ণভক্তির অনুশীলনের ফলে অজমে কৃষ্ণ প্রেম লাভ, শুদ্ধ ভক্তি লাভ করেছে। এবং এইভাবে অজমিনকে কেবল উদ্ধারই নয়, শুদ্ধ ভক্তি লাভের সুযোগ বিষ্ণুদূতেরা দিয়েছিলেন, এবং তখন অজামিন অজামিনকে নিয়ে যাওয়ার জন্য তারা কোথায় নিয়ে যাওয়ার, তাহলে বৈকুণ্ঠের দ্বার থেকে বিষ্ণুদূতেরা এবার অজামিনকে বৈকুণ্ঠে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৈকুণ্ঠে প্রবেশ করার একমাত্র উপায় কি, বৈকুণ্ঠে কিভাবে প্রবেশ করা যায়, ভক্তির, ভক্তির ছাড়া বৈকুণ্ঠে প্রবেশ করার কোন, এমনকি বিষ্ণুদূতেরা পর্যন্ত অজামিনকে দিয়ে যেতে পারলেন, যদিও অজামিন পাপমুক্ত হয়েছিলেন, কিন্তু সেই পাপ মোচন বা পাপ থেকে মুক্তি লাভই আসল কথা নয়। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণের প্রতি প্রেম অর্জন না করা পর্যন্ত যে ভগবত ধামে ফিরে যেতে পারে, এইভাবে আজ আমি ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করলেন বিষ্ণুদূতের সৌভাগ্যের ফলে। এবং এইভাবে বিষ্ণুদূতেরা বা ভগবান পার্শ্ব ভগবত ভক্তেরা জীবদের কৃপা করে, কেবল পথই দেখান না, চরণে ভগবানের কাছে। আমরা এইভাবে দেখতে পাই যে আমাদের এই যে ভক্তির পথ, এই ভক্তির পথে আমাদের কেবল নিষ্ঠা সহকারে ভক্তি অনুশীলন করে যারা শিষ্যের আত্মমাত্রা সমান্য আমরা কেবল নিষ্ঠা সহকারে ভক্তির অনুশীলন করে গেছে, এবং সেই নিষ্ঠা সহকারে যদি ভক্তির অনুশীলন হয় তাহলে আপনা থেকেই ভগবানের কৃপা লাভ। আর ভগবানের কৃপা আমার কিভাবে লাভ হয়, ভগবানের কৃপা লাভ হয় ভগবত ভক্তের মাধ্যমে, ভগবত ভক্তের কৃপাই হচ্ছে ভগবানের কৃপা। তাই ভক্তি আবার এখানে ভক্তির অর্থ কি, ভক্তির অর্থ হচ্ছে যে ভগবানের ভক্তের ভক্ততা। কৃষ্ণ বলছেন যে যে বলে যে সে আমার ভক্ত সে আমার ভক্ত, কিন্তু যে আমার ভক্তের ভক্ত সেই আমাকে বলছে। অতএব শুদ্ধ ভগত চরণ রেণু ভজন শুদ্ধ ভক্তের চরণ রেণুই ভগবত ভক্তি বা ভগবত সেবার ভগবত ভজনের ভগবত সেবা পরম শক্তি প্রেম লোকী হবে। ভক্তের সেবাই হচ্ছে পরম সিদ্ধি এবং প্রেমরূপ প্রেম প্রেম রূপ যে লতা সেই প্রেম লতিকার প্রেমরূপ কর্মপেক্ষের মূল। তাহলে কৃষ্ণ প্রেম লাভ কিভাবে হয়? ভগবত ভক্তের সেবা ভগবত ভক্তের কৃপা লাভ ভগবত ভক্তের আশীর্বাদে প্রীতি সাধন। এখন সেই জন্যই চৈতন্য মহাপ্রভুর ভক্ত সঙ্গীর উপরে এত জোর দিয়েছে। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় নবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। এখানে আমি দেখতে পাই অজানিন যেহেতু ওই নবমাত্র বিশ্বাসঙ্গের ফলে অবস্থিত হয়েছিল তেমনই আবার সেই নবমাত্র সাধু সঙ্গের ফলে ভগবত ধাম চরণের প্রাপ্ত হয়েছে। এটি হচ্ছে সঙ্গের অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। বৈষ্ণব আচার কি? বৈষ্ণব আচার প্রথমে কি বলা হচ্ছে? অসৎ সঙ্গ ত্যাগ। অসৎ সঙ্গ অসৎ বা অসাধু যারা যারা সাধু নয় যারা ভক্ত নয় তাদের সঙ্গ ত্যাগ তা না হলেই আমাদের শত সঙ্গ ছাড়ি করিব অসতে বিলাস এই কারণে লাগিল মোর কর্মবন্ধ। আমি সৎসঙ্গ সাধুসঙ্গ ছেড়ে আমি অসাধু সঙ্গ বা অসৎ সঙ্গ শুরু করব। শত সঙ্গ ছাড়ি করিব অসতে বিলাস এই অসৎ সঙ্গের প্রতি আমার আকর্ষণ এবং এই কারণে সেই কারণে লাগিল মোর কর্মবন্ধ আমার এই যে কর্মের বন্ধনের ফাঁস আমার মাথায় এইবার এই ফাঁস লেগে গেলে তারপরে আর কি উদ্ধারের উপায়? হ্যাঁ উদ্ধারের উপায় কি? সাধু ভক্ত শুদ্ধ ভগত চরণ অজন্ম এইভাবে অজানীয় কথার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ভগবানের নাম আশ্রয় গ্রহণ করার ফলে এবং ভগবত ভক্তের কৃতজ্ঞতার ফলে আমরা অনায়াসে ভগবানের কাছে ভগবত ভক্তের কৃপা এবং নামের রুচি জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবা এটি আমাদের করণীয় এটি আমাদের পার্থক্য এটি হচ্ছে চরম সিদ্ধি লাভের পার্থক্য। জীবে দয়া জীবের প্রতি দয়া এই সেই জীবে দয়া জীবে কিভাবে প্রকাশিত হয়? ভগবানের বাণী প্রচার এই জীবে দয়াই হচ্ছে প্রচারের প্রতি অনুদান প্রচারের নিষ্ঠা প্রচারের স্পৃহা জীবে দয়া এবং নামে রুচি কৃষ্ণ নামে রুচি এই রুচি লাভটা সহজ বস্তু নয়। আবার ভাগবতের গাছের সময় নাম করলেও নামে রুচি সুতরাং শ্রবণ এবং কীর্তন যখন শ্রবণ করার প্রয়োজন তখন শ্রবণ করতে হবে বিশেষ করে ভাগবত পাঠের সময় নাম করা জপমালায় জপ করার সময়ের জন্য ভগবতের ক্লাস যদি এক ঘন্টা বাদ দেওয়া হয় তাহলে আমাদের দৃষ্টি ঘটে হাতে রয়েছে। নামে রুচি, রুচি কি বস্তু? ভক্তির যে স্তর রয়েছে সেই স্তরগুলি কি? আদৌ শ্রদ্ধা, তত সাধু সংগ্রহ, অত অনর্থ নিবৃত্তি, ভজন ক্রিয়া, নিষ্ঠা, নিষ্ঠার পরে আসক্তি, আসক্তির পরে আসছে রুচি। আসক্তির পরিপক্ক স্তর হচ্ছে রুচি। নিষ্ঠা যতক্ষণ পর্যন্ত ভক্তি নিষ্ঠিতা হচ্ছে, বা তারও আগে কি হচ্ছে? অনর্থ নিবৃত্তি। যতক্ষণ পর্যন্ত অনর্থ নিবৃত্তি না হচ্ছে ততক্ষণ ভক্তি নিষ্ঠিতা হবে, নিষ্ঠা আসবে। আর সেই অনর্থ কত রকম আছে? অনর্থে ছ প্রকার অনর্থ কি কি? প্রথমটি কি? প্রথমটি প্রথম প্রথমটি এই যে অনর্থে অসৎতৃষ্ণা, অর্থাৎ যে বস্তুটি সৎ নয় তার প্রতি তৃষ্ণা। যেমন কি তৃষ্ণা হলে, যেমন আমাদের জলের প্রতি আমরা আকুল হই জলের জন্য, ঠিক তেমনি অসৎ যতক্ষণ আমাদের যে অনর্থ থাকে ততক্ষণ আমরা অসৎ তৃষ্ণার প্রতি আমাদের তৃষ্ণা। এই এই যে অনর্থ, এই অনর্থের আবার রকম আছে। যেমন নামে প্রথম দিকে নাম কি হচ্ছে? উৎসাহ, খুব উৎসাহ নাম হচ্ছে নামে। তখন কিরকম ইয়ে হয় যে আমার মতো
কিছু করবে,
কিন্তু সেই ভাবে কতদিন থাকে? একদিন, দুদিন, পরের দিন, তারপর তিন দিনের দিন ঘন দরকার। কখনো কখনো উৎসাহ আছে, আবার কখনো উৎসাহ নেই। তো এইগুলি অনর্থের ভিন্ন ভিন্ন প্রকার, ভিন্ন ভিন্ন অনর্থের ফলে এগুলি। এবং চরমে কি হয়েছে? অনর্থের চরম প্রকাশ কি হচ্ছে? তরঙ্গরঙ্গিনী। তরঙ্গরঙ্গিনী যে ভগবত ভক্তির অনুশীলনের ফলে আমাদের কিছু, আমরা কিছু ভাবে আমরা পুরস্কৃত, যেহেতু ভগবানের ভক্তি আমরা করছি। কিরকম? লোকেরা আমার সাধু বলে আমাকে সম্মান দেয়, এবং ওরা আমাকে একটু বড় 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 ভক্ত বলে মনে করে, এবং সেই সঙ্গে অন্যান্য অনেক রকম লাভও হয়, ধনম জনম ইত্যাদি। এবং তখন আমি যদি মনে করি যে আমি যেহেতু বড় ভক্ত, হ্যাঁ, সেগুলি স্বাভাবিকভাবে আমার প্রাপ্য। এইটি হচ্ছে যে ভগবত ভক্তির সাফল্যের তরঙ্গে, তরঙ্গকে সেই তার ভগবত ভক্তির সাফল্যের তরঙ্গে প্রবাহিত হয়। তরঙ্গ মানে ঢেউ, গঙ্গার ঢেউ, খুব সহজে ভাসা যায়, তাই না? আমাদের সাঁতার কাটতে হয় না, গঙ্গাতেই আমাদের ফেলে দিয়ে ঢেউগুলি আমাদের, কিন্তু দেশে থাকলেই আমরা শোষণ করে অনেক দূরে চলি। তো এখন অনর্থের প্রকাশে প্রভাবে এইভাবে চরম তরঙ্গ রঙ্গ, কিন্তু তার ফলে কি হতে পারে? ধনম জনম এবং সুন্দরিনের যে বিকৃত প্রভাব, তা আমাদেরকে প্রভাবিত করে আমাদেরকে ভক্তি পথ থেকে বিকৃত করে। তাই জন্য ভগবত ভক্তির মার্গে আমাদের সবসময় নিষ্ঠা সহকারে অনর্থ নিবৃত্তি সাধন করে নিষ্ঠা সহকারে ভগবতে অনুষ্ঠান এবং সেই যখন নামে যখন নিষ্ঠা আসবে বা ভগবানের সেবায় যখন নিষ্ঠা আসবে তখন নিষ্ঠা থেকে আসবে আসক্তি। আসক্তি মানে তখন নাম করতে ইচ্ছে করবে, ভালো লাগবে, নামের প্রতি একটা টান আসক্তি থাকবে এবং তার থেকে আসবে রুচি। রুচি মানে তখন সেটা নামের নাম গ্রহণের স্বাদটা পাবে, তুন্দে কান্তবিনী বিতন্ত্রী তুলা বলি নাম যখন আমাদের জিহ্বাতে স্পন্দিত হবে, নিত্যিত হবে, নৃত্য করবে এই হরেকৃষ্ণ নাম, তখন আমাদের ইচ্ছা হবে আরো অনেকগুলি জিহ্বা যেন আপনার একটা জিহ্বাতে নামের পূর্ণ স্বাদ গ্রহণ করবে, গ্রহণ করে আমার সৃষ্টি হচ্ছে। যেমন ভালো খাবার খেতে গেলে কিরম হবে যে একটা মুখে এই স্বাদটা যথেষ্ট নেওয়া গেছে, তখন আমার যদি হাজারটা মুখ থাকতো তাহলে আরো ভালো করে এই স্বাদ গ্রহণ করার জন্য নামের প্রভাবে সেরকমই ইয়ে হয় যে তুন্দে উপবসায় বলছে তুন্দে বিতন্ডতে তুন্দাও নিলাম যখন এই নাম যখন আমার জিহ্বাতে নৃত্য করে তাণ্ডবিনী তখন তুন্ডাও নিলাম তুন্ড মানে তুন্ডা বলি মানে অনেক লাভ তুন্ডাও নিলাম কর্ণ করোড় করমিনী ঘটায়তে কর্ণানুদের স্পৃহ এবং গান দিয়ে কর্ণরন্ত্র দিয়ে যখন এই নাম প্রবেশ করে তখন মনে হয় তখন ইচ্ছে হয় যেন আমার লক্ষ লক্ষ কোটি কোটি তান আমি লাভ করতে কর্ণার উদ্দেশ্য ক্রিয়া কর্ণ অর্বুদ অর্বুদ মানে কতকে অর্বুদ হয় কার জানা আছে দশ কোটিতে এক অর্বুদ আর এখানে কেবল একটা অর্বুদের কথা বলা হচ্ছে না অল্প দেখ অল্প দেখ মানে অনেকগুলি বহু অর্বুদ কান যেন আমি লাভ চেত প্রাণগত সঙ্গমিনী চেত প্রাণগত সঙ্গিনী বিজয়কে সর্বে ক্রিয়া নেওয়া এবং আমার চিত্ত প্রাঙ্গণে সঙ্গিনী রূপে সে আমার সমস্ত ইন্দ্রিয়গুলিকে জয় করে বিজয়াকে সর্বেন ক্রিয়া নাম নো জানে জমিতা কিয়ের অমৃতই কৃষ্ণেরই বর্ণতরি আমি জানি না এই কৃষ্ণ এই বর্ণ দুটি কৃষ্ণ কৃষ্ণ এই দুটি বর্ণে কি অমৃত রয়েছে এইভাবে কৃষ্ণ নাম ধরে কত বল কর্ণরন্ত্র পথ দিয়া রীতি মাঝে প্রবেশিয়া বরিষয় সুধা অনুপর্ণ কর্ণরন্ত্র পথ দিয়া কাদের যে রন্ধ্র সেই কর্ণরন্ত্র পথ দিয়ে রীতি মাঝে প্রবেশিয়া বরিষয় সুধা অনুপর্ণ তেমনি এইটি হচ্ছে নামের প্রভাব কিন্তু এটা কিভাবে কখন হবে যখন আমরা শুদ্ধ অনর্থমুক্ত হয়ে রুচি প্রাপ্ত হয়ে শুদ্ধ নাম উচ্চারণ করব হরে কৃষ্ণ। সুতরাং আমাদের সর্বদা চেষ্টা করতে হবে নিষ্ঠা সহকারে শুদ্ধ নাম করা সেটি প্রার্থনা করতে ভগবান নাম তো প্রতিদিন কোনো রকমের শোভমালা করছি কিন্তু এই নামটা হচ্ছে কিভাবে হচ্ছে দায় সারা হবে কোন রকমে এই শোভাটা মালা করতে পারলে মনে হবে যে ঠিক আছে আজকের মতো বিস্তার পাওয়া গেল এখন আমি যা কিছু ইচ্ছে করতে পারি। অর্থাৎ এখন আমি নানা রকম অকার্য কুকার্যেও আমার সময় অতিবাহিত না, আমাদের সবসময় এই রাখতে হবে যে ভগবান নামে যেন রুচি আসে। কেবল ষোলমালা যে জপ করে আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে নিরন্তর জপ করা। এবং এই নিরন্তর বলতে পারছে বলে বলা হচ্ছে যে ঘুমিয়ে ঘুমিয়েও জপ করা। আমাদের এমনভাবে নামের প্রতি আসক্ত হতে হবে যে ঘুমিয়ে যাওয়ার স্বপ্ন দেখবো আমরা জপ করছি অথবা কৃষ্ণ নাম শ্রবণ করছি বা কীর্তন করছি, ঘুমের মধ্যে হয়ে যাবে। কেবল জাগ্রত অবস্থায় নয়, নিদ্রিত অবস্থা। সে কিভাবে বলা হচ্ছে জাগ্রত অবস্থাতে স্বেচ্ছাকৃতভাবে এবং নিদ্রিত অবস্থা অবৈধভাবে বা অনিচ্ছাকৃতভাবে এই নাম ইচ্ছা। এইভাবে এটির অর্থ আমার আমাদের নাম করার চেষ্টা করি। আর সেটি কিভাবে সম্ভব হবে? সেটি সম্ভব হবে সেবার লোকে নিচু ভাবে, সেবা সেবার সেবার উন্মুখ হওয়ার ফলে, কৃষ্ণ সেবার উন্মুখ হওয়ার ফলেই আমাদের এইভাবে নামের প্রতি আসক্তি আসবে, রুচি আসবে। সেবার লোকে নি জিহ্বা দৌ আদৌ, আদৌ বলতে কি বোঝানো হচ্ছে? জিহ্বা আদি মানে জিহ্বা ইত্যাদি, তাই না? কেবল শুধু জিহ্বাই নয়, জিহ্বা ইত্যাদি ইত্যাদি বলতে কি বোঝানো হচ্ছে? যে অন্য যে সমস্ত ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়গুলি কি? চক্ষু, কর্ণ, নাসিকা এবং মন। এইগুলি যেমন সেবকমুখী, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক এবং মন, এগুলি যখন কৃষ্ণ সেবায় উন্মুখ হবে এবং কৃষ্ণ সেবায় উন্মুখ হওয়ার ফলে শুদ্ধ হবে, তখনই কেবল শুদ্ধ নাম উচ্চারণ সম্ভব হবে। অত শ্রীকৃষ্ণ নামাদি ন হবে প্রাণ ইন্দ্রিয় সেবার মধ্যে জিহ্বার স্বয়মেব স্ফুরত। এইখানে মূল কথা যে স্বয়মেব, স্বয়মেব মানে নিজে নিজে, স্বয়ং নাম স্বয়ং স্ফুরিত, স্বয়মেব স্ফুরত। এবং সেটি ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করতেন কিরকম? যে হৃদয় হইতে বলে জিহ্বার অভ্রেতে চলে শব্দরূপে নাচে অনুভব, কণ্ঠে মোর ভাঙ্গে স্বর অঙ্গ কাপে সরব হওয়ার স্থির হইতে না পারে চল, চক্ষে ধারা দেহে কর্ম পুলকিত সব চর্ম বিবর্ণ হইত বলে। এগুলি হচ্ছে অষ্টসাত্ত্বিক বিকার। শুদ্ধ নাম, শুদ্ধ নাম আমাদের জোর করে জিহ্বাকে উচ্চারণ করতে হবে। শুদ্ধ নাম হৃদয় হইতে বলে জিহ্বার অভ্রেতে চলে, হৃদয়কে উত্থিত হয়ে জিহ্বার আগ্রহে স্পন্দিত হবে, স্ফুরিত হবে, শব্দরূপে নাচে অনুক্ষণ, অনুক্ষণ মানে নিরন্তর সর্বদা। অতএব আমাদের সেই প্রার্থনা করতে হয় ভগবানের কাছে যে ভগবান, যে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃপা করে আমাদের এই নামের প্রতি আসক্তি আর রুচি দান করেন, নামের প্রতি যেন আমাদের আসক্তি আসে, রুচি আসে। তাহলেই সত্তা থেকে ভাব এবং প্রেম লাভ। হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। কারো কোন প্রশ্ন আছে? অনর্থ প্রশ্নটি হচ্ছে অনর্থ কিভাবে দূর হয়। এখন ভজন ক্রিয়া মানে হচ্ছে ভগবানের ভক্তের নির্দেশ অনুসারে ভগবত ভক্তির অনুশীলন। শ্রী গুরুদেবের নির্দেশ অনুসারে ভগবত ভক্তির অনুশীলন করার ফলে অনর্থ। নিজের যা ইচ্ছে হলো তাই করলাম সেটা নয়। ভগবানের ভক্ত যিনি যে ভগবানের ইচ্ছা কি সেটা জানে, তার নির্দেশ অনুসারে আমরা যখন ভগবানের সেবায় লিপ্ত হই তার ফলে অনর্থে। ওকে, আপনার প্রশ্ন হচ্ছে হরিদয় কতদিন ছিল অজামে, সেটা কোনো বর্ণনা নেই এবং সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়। কেননা কাল বা সময় নট ইম্পর্টেন্ট। কেন যখন ঘুম থেকে তুমি জেগে উঠলো তখন কি তুমি বিচার করে দেখো কতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলে? হ্যাঁ, স্বপ্নটা যখন ভেঙে যায় তখন কি আমরা বিচার করি যে আমি এক ঘন্টা ধরে স্বপ্ন দেখছি? তখন আমরা একটা অন্য কালের অন্য একটা স্তরে চলে যাই, যে এই পরিপ্রেক্ষিতে এই কালে কোন গণনা প্রয়োজন হয়। ঠিক তেমন ভগবত ভক্তির প্রভাবে কতকাল, যেমন ভগবত বলছেন যে আমরা যখন ভগবতের ফিরে যাব তখন আমরা দেখব যে আমরা একজন স্বপ্ন দেখছি। এই যে জনজগতে এই যে অনন্ত কোটি জন্মজন্মান্তর আমরা যে ভ্রমণ করছিলাম সেটা আমরা একটা স্বপ্ন দেখছি। এটার একটা বর্ণনা যেভাবে দেওয়া যেতে পারে যে ভগবানের এক ভক্ত ভগবানের কাছে ভগবান কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ আমি আপনার মায়াকে দেখতে চাই, জানতে চাই, আপনি দয়া করে আমাকে বলবেন আপনার মায়াকে কি বস্তু? কৃষ্ণ বললেন, ঠিক আছে তুমি যাও একটু আমাকে একটু জনজাতি জল নিস, আমি তো জল চেষ্টা পেয়েছি তো জল খেয়ে আমি তো ভক্তটি কৃষ্ণের জন্য জল আনতে গেলেন, গিয়ে জল আনতে গেলেন একটা কুয়ার, তো সেখানে গিয়ে দেখেন জল যখন নিতে যাবেন তখন দেখছেন যে সেখানে একটি অপূর্ব সুন্দরী রমণী জল নিয়ে এসেছে। তো দেখে তার সেই রমণীর প্রতি আসক্তি উঠে এবং তিনি তাকে প্রস্তাব করলেন বিবাহ করার। তো সেই রমণীকে বললেন, যদি আপনি আমাকে বিবাহ করতে চান তাহলে আমাদের পিতার কাছে গিয়ে আমার বাবার কাছে গিয়ে বলি। সে বাবার কাছে গিয়ে নিবেদন করলেন, পিতার চাকরি তার কন্যাকে তাকে স্নান করলেন, সে তখন সংসার পাখে কালক্রমে একটি দুটি তিনটি চাকরি সন্তান উৎপন্ন হল। এইভাবে তো একদিন প্রচন্ড বন্যা হল, সেই বন্যাতে তার বাড়ি ভেসে গেল। সে তখন তার পুত্রকন্যা এবং স্ত্রীকে নিয়ে একটা গাছের ডালে আশ্রয় করল, কিন্তু জল বাড়তে বাড়তে সেই গাছটাও ডুবে। তখন সেই জলের স্রোতে সে ভেসে গেছে তার পুত্র কন্যা এবং স্ত্রী সহ, তাদের সকলকে আগলে ধরে আছে। সে দু হাতে তার ছেলেগুলিকে এবং স্ত্রীকে নিয়ে সে কোন রকমের ভেসে থাকার চেষ্টা করছে, কিন্তু সেই বাঁধের বন্যার এত প্রচন্ড তরঙ্গের আঘাতে তার একটা একটা করে ছেলে একটার পর একটা ভেসে গেলে লাগবে, অবশেষে তার স্ত্রীও ভেসে গেল। তখন সেই ভক্তটি আপন করে ভগবানের কাছে প্রার্থনা করলেন যে হায় ভগবান, আপনি কেন আমাকে এই ভাবে এই বিপদগ্রস্ত করে করলেন, এভাবে আমাকে আঘাত দিলেন, এভাবে যেন আর্তনা করলেন, তখন তার ঘুম ভেঙে গেল। কৃষ্ণ যখন বললেন তাকে, দেখি আমি তো ওকে জল আনতে বলেছি না, জলটি কোথায়? মায়া হচ্ছে যখন আমাদের মা, আমরা যখন এই জড়জগতে কালের প্রভাব থেকে মুক্ত হয়ে, এটা কালের প্রভাব, কালও কৃষ্ণেরই প্রকাশ। সেই কালের প্রভাবকে, এই কালের প্রভাব থেকে মুক্ত হয়ে যখন নিত্য কালের পরিপ্রেক্ষিতে যখন আমরা জেগে উঠব, তখন আমরা দেখতে পাব যে এই কালটি স্বপ্নবন। স্ত্রী সঙ্গী বলতে বোঝাচ্ছে যে যারা স্ত্রী লোকেদের সঙ্গ করার প্রতি আসক্ত, অর্থাৎ গৃহস্থ আর গৃহমেয়েটি, এগুলোর পার্থক্যটি এখানে বিচার করতে হবে। যে বিবাহ করে যে গৃহস্থ হয়েছে তার মানেই তিনি স্ত্রী সঙ্গী নন। অনেকে আছেন যে আমার প্রভুবার গৃহস্থ ছিল, ভক্তি বিনোদ ঠাকুর গৃহস্থ ছিল, অর্জুন গৃহস্থ ছিল, এদের এরা যদিও বিবাহিত কিন্তু তাদের আসক্তি কৃষ্ণের সুবাদ। এই আশ্রমটি অবলম্বন করেছেন কোন বিশেষ কারণবশ, কিন্তু স্ত্রী সঙ্গী হচ্ছে তিনি, মানে যে সেই ব্যক্তি যে সর্বদা স্ত্রীলোকের প্রতি আসক্ত, অর্থাৎ জড় সূক্ষ্মের প্রতি আসক্ত, ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রতি লগ্ন। হরে কৃষ্ণ।
চোখ খারাপ কিছু দেখে কিন্তু দেখা যায় চোখকে তোর মধ্যে ফিরিয়ে নিয়ে যায়, কিন্তু মন অনেক সময় এই দৃষ্টির প্রতি
চোখ বিষয়ের প্রতি আসক্ত হচ্ছে, কিন্তু সেটাকে চোখটাকে ফিরিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু মনের মধ্যে সেই চিন্তাটি রয়ে গেছে, চোখ দেখছে না কিন্তু মনটি দেখছে, এইটি কিভাবে এটিকে সংশোধন করা যায়। তাই জন্যই সবার আগে আমাদের কি করতে হবে, মনকে দমন করতে হবে। তাই মনকে কিভাবে দমন করতে হবে, কৃষ্ণ বলছেন মনমনাও হব মত, ইন্দ্রিয়গুলিকে রুদ্ধ করে আমরা বিষয়টিকে মুক্ত হতে পারব। বিষয়টিকে মুক্ত কিভাবে হওয়া যায়, মনকে যখন কৃষ্ণের শ্রীপাদপদে নিবদ্ধ করে, মন মনা অথবা সময় মন কৃষ্ণ পদারও নিবদ্ধ, সেই মনটিকে কৃষ্ণের শ্রীপাদপদে নিবদ্ধ করে, সর্বক্ষণ মন দিয়ে কৃষ্ণের কথায় চিন্তা, তাহলেই সেটি সম্ভব। তা না হলে কি হবে, গীতাতে ওই শ্লোকটি বলা হচ্ছে সর্বেন্দ্রিয়ানি সংযম য আস্তে মনসা মনন, যে সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযম করে সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করে করা হয়েছে, অর্থাৎ চক্ষু দিয়ে দর্শন করার চেষ্টা করছে না, মন দিয়ে সমর্থন ইত্যাদি, কিন্তু মনসা স্মরণ, মনে মনে স্মরণ করছে, চক্ষুরে বোঝা আছে কিন্তু মনে কি দেখছে, মন বিষয়টাকে আসক্ত যদি থাকে তাহলে সেটা কি বলা হচ্ছে, মিথ্যাচার হচ্ছে, সেটাকে মিথ্যাচার করা হচ্ছে অপদান। অতএব মনটিকে কৃষ্ণে নিবদ্ধ করছে, ইন্দ্রিয়গুলিকে আর তখন কি মনকে কৃষ্ণ সেবায় নিযুক্ত, সেই সঙ্গে ইন্দ্রিয়গুলিকেও কৃষ্ণ সেবায় নিযুক্ত, এবং সেইটি হচ্ছে ঋষিকেশ সেবনাও ভক্তি হচ্ছে, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়াধিপতি ইন্দ্রিয়ের ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছে। এইভাবে যে এই সমস্ত ইন্দ্রিয়গুলি যখন সেবায় উপযুক্ত হবে তখনই কেবল আমরা ইন্দ্রিয়ের বন্ধন থেকে মুক্ত হব। তাই জন্য আমাদের দ্বার ইন্দ্রিয়ের দ্বার মুক্ত করাই আমাদের উদ্দেশ্য নয়, যেটা যোগীরা করার চেষ্টা, তারা ইন্দ্রিয়ের দ্বারগুলিকে রুদ্ধ করে তারা ধ্যান করার চেষ্টা, কিন্তু যোগ বলে মনে কি হচ্ছে, স্মরণ হচ্ছে, বসে আছে হিমালয় পর্বতের গুহায় কিন্তু মনটা পড়ে গেছে কলকাতা শহরে, সেটা কি তাহলে ধ্যান হলো, কিসের ধ্যান হচ্ছে, বিষয়ের ধ্যান, কিন্তু আমাদের কথাটা কি যে মন ইন্দ্রিয় সবকিছু ভগবানের সেবায় নিয়ে চোখ দিয়ে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন, কান দিয়ে ভগবানের দিব্য নাম শ্রবণ, নাকের নাম দিয়ে ভগবানের চরণে অর্পিত তুলসী এবং ফুলের ঘ্রাণ গ্রহণ, চক্ষু বর্ণ নাসিকা জিহ্বা ত্বক দিয়ে ভগবানের সেবা, ভগবানের শ্রীঅঙ্গ এবং ভগবানের শ্রীভক্ত ভগবানের ভক্তের শ্রীঅঙ্গ স্পর্শ, এইভাবে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা আমাদের ইন্দ্রিয়ের অধিষ্ঠান শ্রী ভগবানের সেবা করে, এবং জিহ্বা দ্বারা এর বাধা করে গেছে, জিহ্বা দ্বারা কৃষ্ণ নাম কীর্তন এবং কৃষ্ণ প্রসাদ সেবক, এটাও সেবক আর আশা গান, ওকে হরে কৃষ্ণ জয় শিল জগদ্গুরু শিল প্রভুপাদ কী,
জয় শিল ভক্তি জয় শিল প্রভুপাদ কী।